السلام علیکم ورحمۃ اللہ. اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اتلو ما اوحي اليك من الكتاب واقم الصلاة ان الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون.
প্রত্যেক আহমদি জানে যে চতুর্দশ শতাব্দীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার নিষ্ঠাবান দাসের আবির্ভূত হওয়ার ছিল, যিনি এক দীর্ঘ অন্ধকার যুগের পর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুসারে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা শিক্ষাকে পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠিত করার কথা ছিল, এই নিষ্ঠাবান প্রেমিক এবং মসীহ মওউদের আবির্ভাব হয়েছে আমরা সেই সমস্ত সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা এই মাসি এবং মাহদির বয়াতে অন্তর্ভুক্ত হয়ে তার জামাতের অংশ হওয়ার সৌভাগ্য পেয়েছে। কিন্তু প্রশ্ন হল, বয়াত করলেই সেই উদ্দেশ্য কি বাস্তবায়িত হয় যার জন্য তিনি প্রেরিত হয়েছিলেন, নাকি এই বয়াত আমাদের উপর কিছু দায়িত্ব অর্পণ করে, সেই সমস্ত দায়িত্ব যা আমাদের প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন, যারা তার হাতে বয়াত করেছেন, তার উম্মত যারা ছিল, যারা তার মান্যকারী ছিলেন, তারা যে পালন করেছেন, সে দায়িত্ব কি আমরা পালন হচ্ছে বা পালন, তাহলে অবশ্যই প্রত্যেক আহমদেরই উত্তরই হবে, প্রত্যেক আহমদের উত্তর এটাই হবে যে মসীহ এবং মাহদির হাতে বয়াতকারী তার জামাতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের উপর সেই সমস্ত দায়িত্ব অর্পিত হয় যা প্রথম যুগে রাসূলুল্লাহর মান্যকারীদের দায়িত্ব ছিল, অর্থাৎ আউয়ালিনদের দায়িত্ব ছিল, অর্থাৎ আউয়ালিনরা যে দায়িত্ব পালন করেছেন সে দায়িত্ব আমাদের উপরিত হয়, তারা সেই দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছেন, যথাযথভাবে পালন করেছেন। তারা আয়াতকে, কোরআনের আয়াতকে শুনেছেন এবং নিজেদের আত্মশুদ্ধিও করেছেন। আত্মশুদ্ধির ফলে তারা সেই পদমর্যাদা লাভ করেছেন যা তাদেরকে খোদাপ্রেমিক মানুষে পরিণত করেছে, যারা এরপর লক্ষ লক্ষ লোকদের পাক এবং পবিত্র করেছেন। যদি আমাদের চিন্তা এবং ভাবনা এমন না হয়, তাহলে আমরা মুসলিম ইসলামের মকাম এবং তার কাজকে, তার পদমর্যাদাকে আমরা বুঝিনি। হযরত মুসলিম ইসলাম এক জায়গায় বলেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ উম্মতের আখারিনদের তার আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে সেভাবে পবিত্র করবেন, আখারিনদেরকে সেভাবে পাক করবেন যেভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পবিত্র করতেন, পাক করতেন। সুতরাং আধ্যাত্মিক দৃষ্টি অবশ্যই কাজ করার ছিল, প্রকাশিত হওয়ার ছিল, আর সেটি প্রকাশিত হওয়ার ছিল সেই সত্যিকারের প্রেমিক, নিষ্ঠাবান প্রেমিক মসিহে মওদের মাধ্যমে, যার হাতে জামাত প্রতিষ্ঠিত হওয়ার হওয়া অবশ্যম্ভাবী ছিল। আর এই আখারিনদের জামাতকে, অর্থাৎ সেই যুগে আগত জামাতকে আওয়ালিন অর্থাৎ রসুল্লাহর প্রথম যুগের সাহাবেদের সাথে মিলিত করার কথা ছিল। তো মসিহ মওদের যুগে লক্ষ লক্ষ মানুষ পাক হয়েছে, পবিত্র হয়েছেন। এই সমস্ত পবিত্ররা এরপর এক জামাত সৃষ্টি করেছেন, যে জামাতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াসসালাম মসিহ মওদের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে জামাতের উন্নতির প্রতিশ্রুতি রয়েছে, এবং সেই খোদার প্রতিশ্রুতি সত্য, তিনি সত্য প্রতিশ্রুতি বান খোদা, তার প্রতিশ্রুতি আমরা অতীতেও পুরা হতে দেখেছি, আজও দেখছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দেখব। কিন্তু জামাতের প্রত্যেক ব্যক্তিকে সদা এটি স্মরণ রাখা উচিত যে তার নিজের ব্যক্তিত্ব বা সত্তাতে ভবিষ্যৎবাণী বা প্রতিশ্রুতি তখনই পুরা হবে যদি সে নিজের পবিত্রতার আত্মশুদ্ধির দিকে মনোযোগ দেয়। তো এটি একটি দায়িত্ব যা প্রত্যেক আহমদের উপর বর্তা, তার নিজের নিজের সম্পর্কে আর তত্ত্বাবধায়ক বা নিগরান হিসাবে স্ত্রী বাচ্চাদের জন্য এই পবিত্রতার দিকে, এই আত্মশুদ্ধি এবং পরিবারের পবিত্রতার দিকে সে যেন দৃষ্টি দেয়। হযরত মসীহ মওদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আখারিনা মিনহুমের যে শব্দ, এখানে জমা বা বহু বচন কেন ব্যবহার হয়েছে এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তিনি বলেন যে এই আয়াতে এই বহু বচন যে ব্যবহার হয়েছে তা অন্য অর্থের পাশাপাশি কথা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে, যে আগত ব্যক্তি নিঃসঙ্গ বা একা থাকবেন না, বরং তিনি জামাতে রূপান্তরিত হবেন, যে জামাতের উপর, জামাতের আল্লাহর উপর সত্য ইমান থাকবে, তাদের ভিতরে এই মাসে ইমানের স্বাদ এবং বৈশিষ্ট্য থাকবে যা সাহাবাদের ইমান ছিল। সুতরাং এটি সেই মান, সেই স্ট্যান্ডার্ড যা হযরত মসীহ মওদের জামাতে অংশগ্রহণকারী বা জামাতে জামাতভুক্ত জামাতভুক্তদের এই মান আল্লাহ তাআলা, স্ট্যান্ডার্ড আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং সেমত তা ব্যাখ্যা করেছেন। এই মান এবং এই স্ট্যান্ডার্ড অর্জনের জন্য, এটিকে প্রতিষ্ঠিত রাখার জন্য শুধু নিজের জীবনেই এই মান অর্জন নয়, বরং স্ত্রী বাচ্চাদের ভিতর এবং নিজ পরিবেশেও এটিকে প্রতিষ্ঠিত এবং ধরে রাখার জন্য প্রত্যেক আহমদের চেষ্টা করা উচিত, আর তা অর্জনের জন্য সেই রীতি অবলম্বন করতে হবে যা সম্পর্কে কোরআনে করিম আমাদেরকে স্পষ্টভাবে বলেছে, স্পষ্ট করেছে। এটিকে বোঝার জন্য সেই রীতি আমাদেরকে শিখতে হবে যা হযরত মসীহ মওদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে শিখিয়েছেন। আত্মশুদ্ধির জন্য, পাপ থেকে মুক্তির জন্য, পাপকে এড়িয়ে চলার জন্য আল্লাহ তাআলা নামাজকে অনেক বড় একটি মাধ্যম আখ্যা দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা বলেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি এখন, সেই আয়াত আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইক, তুমি কিতাবের যা তোমার প্রতি ওহী করা হয় তা পড়ো। অতলো মা ওহিয়া এলাই কামিনাল কিতাবে, কিতাবের যা তোমার প্রতি ওহী করা হয় তা তুমি পড়ো। ওয়াকিমুস সালাত, শুধু পড়বেই না বরং অতলো মা ওহিয়া এলাই কামিনাল কিতাবের অর্থ হল এটি পড়ো এবং পড়ে শোনাও। ওয়াকিমুস সালাত, আর নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা এবং নির্লজ্জতা অশ্লীলতা সকল অপছন্দনীয় বিষয় থেকে রক্ষা করে, দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার যিকির সবচেয়ে বড় কাজ। আর আল্লাহ তাআলা তোমরা যা করো তা খুব ভালো জানেন। এই আয়াতের অনুবাদে আমরা দেখলাম যে যেখানে তেলাওয়াতের নির্দেশ রয়েছে, এই পয়গামকে পৌঁছানোর নির্দেশ যেখানে দেয়া হয়েছে সেখানে একই সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন যে আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, সকল আনুষঙ্গিকতার সাথে নামাজ কায়েম করা এবং নিষ্ঠাপূর্ণ হৃদয়ে নামাজ কায়েম করা পবিত্রতার কারণ হয়ে কোরআন, যা পবিত্রতার শিক্ষায় পরিপূর্ণ। এর উপর আমলের তৌফিক আল্লাহর সাহায্যের মাধ্যমে লাভ হবে। সুতরাং খাঁটি হৃদয় নিয়ে যদি এক বান্দা তার সামনে ঝুঁকে আর আর শিক্ষার উপর যদি তার উপর প্রভাব থাকে, পাপ বর্জনের মাধ্যমে যদি আল্লাহর নির্দেশাবলীর উপর মোমেন আমল করে, সে সংসারে কাজ করে, আর যদি খাঁটি হৃদয় নিয়ে যদি মানুষ নামাজ পড়ে, সে নামাজ পড়ে মানুষের মন ও মস্তিষ্ককে যদি খোদার স্মরণে ব্যবহৃত রাখে, তাহলে এমন ব্যক্তি অবশ্যই নিজের নফসকে সে আত্মশুদ্ধির আত্মশুদ্ধি করবে। এমন ব্যক্তির এমন ব্যক্তি পাক হবে, পবিত্র হবে। সুতরাং নামাজ কায়েম প্রত্যেক আহমদের মৌলিক দায়িত্ব। কিন্তু কিভাবে, শুধু দু এক বেলা নামাজ পড়লেই হবে? মোটেই নয়, বরং পাঁচ বেলা নামাজ পড়তে হবে। যদি পাঁচ বেলা নামাজ না পড়ে মানুষ, তাহলে ইবাদতের মান অর্জনের সফর এখনো অনেক দীর্ঘ। পূর্ববর্তী আওয়ালিনদের সাথে, প্রথম যুগের সাহাবীদের সাথে মিলিত হওয়ার জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন। পাঁচ বেলার নামাজ তো সেই মাইল ফলক যেখান থেকে মান বা স্ট্যান্ডার্ড অর্জনের সফর আরম্ভ হবে মাত্র। পাঁচ বেলার নামাজ তো পুণ্যের সেই বীজ যা পরে ফলবান বৃক্ষে রূপান্তরিত হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, তোমরা পাঁচ বেলার নামাজ আর নৈতিক আখলাকের মাধ্যমে চিহ্নিত হবে, যার ভেতর পাপের বীজ আছে সে এই নসিহতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না। সুতরাং এই বীজকে আমাদের হৃদয়ে বপন করতে হবে আর হেফাজত করতে হবে, যেন আবহাওয়ার কোনো পরিবর্তন এটিকে নষ্ট করতে না পারে। যদি এই নামাজের আমরা হেফাজত না করি, তাহলে যেভাবে গোলমলতা আগাছা আসল ফসলকে নষ্ট করে ফেলে, এই পাপও আমাদের পণ্যকে নষ্ট করবে বা চাপা দেবে। সুতরাং আমাদের কাজ হল নিজেদের নামাজের সেভাবে হেফাজত করা আর সেগুলোকে মজবুত মূলের উপর প্রতিষ্ঠিত করা। তাহলেই এটি এই বৃক্ষ ছায়াদার এবং ফলে ফুল প্রদেয় বৃক্ষে রূপান্তরিত হবে, সকল পাপ থেকে আমাদের হেফাজত করবে। সুতরাং প্রথমে নামাজ কায়েম করার চেষ্টা, তারপর নামাজ আমাদেরকে পুণ্যের উপর প্রতিষ্ঠিত করার কারণ হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এক আহমদীর পরিচয় এটি আখ্যা দিয়েছেন। সুতরাং প্রত্যেক আহমদি আত্মবিশ্লেষণ করুন, নিজেদের ঘরের অবস্থা খতিয়ে দেখুন। আমরা আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচিতিকে ধরে রাখার চেষ্টা করছি কিনা, আমরা কি ইবাদতকারী হিসাবে চিহ্নিত হই, আর আমাদের ভিতর কি উন্নত নৈতিক গুণাবলী আছে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের উদ্দেশ্য কি আমাদের জীবনে বাস্তবায়িত হচ্ছে, পুরা হচ্ছে? যদি এই বিশ্লেষণ করি, আমরা এইভাবে আত্মবিশ্লেষণ করি, তাহলে অবশ্যই আমাদের আত্মশুদ্ধির মান উন্নত হবে, আমাদের পবিত্রতার মান অবশ্যই উন্নত হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আরো বলেন, নামাজ এমন একটি নেকি বা পুণ্য যা করার ফলে শয়তানি দুর্বলতা দূর হয়, এরই নাম দোয়া। শয়তান চায় মানুষ যেন এক্ষেত্রে দুর্বলতা দেখায়, কেননা সে জানে যে মানুষ নিজের যতটা সংশোধন করবে এই নামাজের মাধ্যমেই করবে, সংশোধন নামাজের মাধ্যমে হবে। সুতরাং এর জন্য পাক এবং পবিত্র হওয়ার শর্ত, যতদিন মানুষের ভিতর নোংরামি থাকে, আবর্জনা থাকে, ততদিন শয়তান মানুষকে ভালোবাসে। তিনি আরো বলেন যে নিজেদের হৃদয়ে খোদা তালার ভালোবাসা এবং মাহাত্ম্যকে জারি রাখুন, নামাজের তুলনা উত্তম আর কোনো বিষয় নেই। এই বিষয়ে রোজা এক বছর পর আসে আর যাকাত দিতে হয় সম্পদশালী ব্যক্তিকে, কিন্তু নামাজ প্রত্যেক ব্যক্তিকে পাঁচ বেলা পড়তে হয়। নামাজকে নষ্ট করবেন না, নামাজ বারবার পড়ুন, আর এই বিশ্বাসের সাথে পড়ুন যে আমি এমন শক্তিশালী সত্তার সামনে দণ্ডায়মান যে যদি তিনি চান তাহলে এখনই গ্রহণ করতে পারেন। এই অবস্থায় বরং এই মুহূর্তে, বরং এই সেকেন্ডে এখনই গ্রহণ করতে পারেন, কেননা অন্যান্য এই দুনিয়ার বাদশারা নিজেরা ধন ভাণ্ডারের মুখাপেক্ষী, তাদের ধন সম্পদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে, দারিদ্রের ভয় থাকে, কিন্তু আল্লাহর ধন ভাণ্ডার সবসময় ভরা পরিপূর্ণ। তার সামনে যখন মানুষ দাঁড়ায় তখন শুধু দৃঢ় বিশ্বাসের প্রয়োজন হয়, অর্থাৎ তার এই বিশ্বাস থাকতে উচিত যে আমি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এবং সর্বশক্তিমান সত্তার সামনে দণ্ডায়মান, যদি তিনি চান তাহলে এখনই দান করতে পারেন। একান্ত বেগলিত চিত্তে দোয়া করা উচিত, নিরাশ হওয়া উচিত নয় এবং কুধারণা পোষণ করা উচিত নয়। যদি এমন করে তাহলে এই আরাম এবং এই স্বাচ্ছন্দ্যকে সে সত্তর দেখবে, আর আল্লাহ তালার আরো অনেক ফজল এবং অনুগ্রহ তার সাথে হবে, স্বয়ং আল্লাহ তালা তার সাথে মিলিত হবেন। তো এটি হল রীতি যার উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত, কিন্তু অত্যাচারী এবং অবাধ্য বিচারীর দোয়া কবুল হয় না, কেননা সে খোদার ব্যাপারে ভ্রক্ষেপহীন আর খোদাও তার ব্যাপারে ভ্রক্ষেপহীন। এক ছেলে যদি পিতার পরোয়া না করে আর অযোগ্য অথর্ব হয় তাহলে পিতাও তার পরোয়া করেন না, সুতরাং খোদা তালা কেন ভ্রক্ষেপ করবেন? যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেই অস্ত্রের প্রয়োজন তা হল নামাজ, আর শয়তান সবসময় চেষ্টা করবে যে হাতিয়ার যেন মোমেনের হাত থেকে ছিনে যায়। সুতরাং যেভাবে এক ভালো সিপাহী কখনো নিজের অস্ত্র শত্রুর হাতে অর্পণ করতে চায় না, একইভাবে সত্যিকারের মোমেনও তার এই অস্ত্রের হেফাজতের ব্যাপারে কখনো উদাসীন হতে পারে না। মানুষের এটি ফিতরত এবং প্রকৃতি যে সে পাপের দিকে বারবার ঝুঁকে, পাপের দিকে বারবার আকর্ষিত হয়, তাই নামাজের হেফাজত স্থায়ী প্রক্রিয়ার নাম, স্থায়ী প্রচেষ্টার নাম। আর এর স্থায়ী হেফাজতের জন্য, এই কাজ অব্যাহত ভাবে জারি রাখার জন্য আল্লাহ তাআলা বলেন, এই কাজ অব্যাহত রাখার জন্য খোদা তাআলা বলেন নিজের নামাজের হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন যে হাফেজু আলাস সালাতে, হাফেজু আলাস সালাওয়াতে ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নিজেদের নামাজের হেফাজত করো, বিশেষ করে কেন্দ্রীয় নামাজের, বিশেষ করে মধ্যবর্তী নামাজের আল্লাহ তাআলার দরবারে আনুগত্যের সাথে দণ্ডায়মান হও। তো এটি একটি নীতিগত কথা যে নামাজের হেফাজত করো, আর বিশেষ করে মধ্যবর্তী সময়ের মধ্যবর্তী নামাজের হেফাজত করো। বিভিন্ন মুফাসসির মধ্যবর্তী নামাজের জ্ঞান এবং অভিরুচি অনুসারে তাফসির করেছেন, কেউ তাহাজ্জুদ, কেউ ফজর, কেউ জোহর আসরের নামাজকে মধ্যবর্তী নামাজ আখ্যা দিয়েছেন। এখানে একটা নীতিগত দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন যে সালাতুল উস্তা, আর অর্থাৎ সালাতুল উস্তার তোমরা হেফাজত করো, আর প্রত্যেক ব্যক্তির অবস্থা অনুসারে মধ্যবর্তী নামাজ, সেটি যা দুনিয়ার প্রতি আকর্ষণ এবং উদাসীনতার মাঝে যে নামাজ আসে, অর্থাৎ যা তাকে নামাজের ব্যাপারে উদাসীন করে, এমন নামাজই আসলে মধ্যবর্তী সময়ের নামাজ। শয়তান তার দৃষ্টি নামাজের পরিবর্তে অন্যান্য বিষয়ের দিকে আকর্ষণ করে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তখন যদি আমরা শয়তানের আক্রমণ থেকে বেঁচে বাঁচতে পারি, শয়তানকে যদি আমাদের উপর ছেয়ে যেতে না দেই, তাহলে নিশ্চিত হতে পারো যে আমরা নামাজের হেফাজতকারী। যদি পরিস্থিতি এমন হয়, তাহলে যেভাবে আমি পূর্বে উল্লেখ করেছি, নামাজ তাহলে আমাদের হেফাজত করবে, ফরজের হেফাজত সুন্নত করবে, আর সুন্নতের হেফাজত নফল করবে, আর এটি এক মোমেনের পরিচয়। আর অবস্থা যদি এটি হয়, তাহলে শয়তান কাছেও আসতে পারবে না, এমন মানুষের কাছেও শয়তান আর আসতে পারে না। সুতরাং এটি একটি অব্যাহত প্রক্রিয়া, আর এই অবস্থায় সত্যিকারের আনুগত্যের পরিচায়ক। আর এই অবস্থায় বয়াত করার পর পবিত্র পরিবর্তন, এটিকেই বলা হয় বয়াতের পর। সুতরাং নিজেদের নামাজের হেফাজত প্রত্যেক আহমদি মুসলমানের জন্য আবশ্যক, অর্থাৎ সে তার এই অঙ্গীকারের নবায়ন করেছে যে আমি পুরনো রোগ ব্যাধি দূর করার জন্য মসীহ মওউদের জামাতে অন্তর্ভুক্ত হচ্ছে। যখন এই অঙ্গীকার, যেহেতু এই অঙ্গীকার করেছে, তাই এই অঙ্গীকারকে দৃঢ় করার জন্য আনুগত্যের কামেল নমুনা প্রদর্শনের জন্য সেই সমস্ত পথে চলারও চেষ্টা করা উচিত যার মাধ্যমে বয়াতের এই অঙ্গীকার আরো দৃঢ় উত্তরোত্তর দৃঢ় হতে থাকে, এবং যার ফলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি অর্জন হয়, যার মাধ্যমে পণ্যের পথে অগ্রসর হওয়ার নতুন নতুন পথ উন্মোচিত হয়, যার ফলে ইমানের মূল মজবুত হয়, যার মাধ্যমে ফারোহা ফিস সামার দৃষ্টান্ত মানুষ দেখে এবং নিজের দোয়াকে আরশ পর্যন্ত পৌঁছতে দেখে, যার মাধ্যমে নেকি এবং পুণ্যের মান এক মোমেন উন্নত হতে দেখে, যার মাধ্যমে কবুলিয়তে দোয়া কবুল হওয়ার নিদর্শন মোমেন দেখে। তো এই মান অর্জনের জন্য, স্ট্যান্ডার্ড অর্জনের জন্য প্রত্যেক আহমদের যেখানে নিজের হৃদয়ে এক ব্যাকুলতা রাখে, উৎকণ্ঠা রাখে, তো সেখানে তাকে নামাজের মান উন্নত করার জন্য একটি উৎকণ্ঠার সাথে, ব্যাকুলতার সাথে, উদ্বেগ নিয়ে তাকে চেষ্টা করতে হবে যে আমাদের নামাজের মান যেন উন্নত হয়, এর জন্য একটা চেষ্টা করা উচিত। আজকের পৃথিবীতে ব্যস্ততার নামে কোন কোন নামাজ জমা করা হয়, কিছু বাধ্যবাধকতা তো বৈধ যুক্তিযুক্ত, কিন্তু কোন কোন ক্ষেত্রে বাধ্যবাধকতা ছাড়াই অনেকের রীতি হয়ে থাকে নামাজ জমা করা, অথচ খোদা তাআলা প্রত্যেক নামাজের একটা সময় নির্ধারণ করে রেখেছেন, সময় নির্ধারিত করে রেখেছেন, আর দৈনিক পাঁচ বেলা নামাজ আবশ্যক করেছেন। আল্লাহ তাআলা বলেন সূর্য ঢলা থেকে শুরু করে রাত ছেয়ে যাওয়া পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের তেলাওয়াতকে গুরুত্ব দাও। ফজরে তেলাওয়াত করা এমন যার সাক্ষ্য দেওয়া হয়, যার সম্পর্কে সাক্ষ্য দেওয়া হয়। এই আয়াতে নামাজের বিভিন্ন সময়ের কথা উল্লেখ করা হয়েছে। জোহরের নামাজ থেকে কথা আরম্ভ হয়েছে, ফজর পর্যন্ত সময় উল্লেখ করা হয়েছে, ফজর নামাজের সময় উল্লেখ করা হয়েছে। ইবাদতের পাঁচটি সময় রাখার পিছনে উদ্দেশ্য কি, হিকমত কি, প্রজ্ঞা কি, মুসলিম ইসলাম এটি বর্ণনা করেছেন। তিনি বলেন, খোদাতালা তার প্রকৃতির নিয়মে সমস্যাকে, মুসিবতকে পাঁচ ধরন আখ্যা দিয়েছেন, অর্থাৎ মুসিবত বা বিপদ, বিপদের লক্ষণাবলী যা ভয়ের কারণ হয়, তারপর বিপদের ভিতর পা রাখা, একটি হলো আসারে মুসিবত বা বিপদের পূর্ব লক্ষণ যা ভয়ের কারণ হয়, এরপর বিপদে পা রাখা, তারপর এমন অবস্থা যখন নৈরাশ্য দেখা দেয়, তারপর অন্ধকার যুগ, এরপর প্রভাত আসে খোদা তালার রহমতের সময়ে। এগুলো পাঁচ বেলার নামাজের দিকে ইশারা। তিনি আরো বলেন যে স্মরণ রেখো, পাঁচ বেলার নামাজের জন্য যে সময় নির্ধারিত আছে এটি কোন জোর জবরদস্তি নয় বা মানুষের উপর বাহুবলে কিছু চাপানো হয়নি। বরং যদি চিন্তা করে তাহলে বুঝবে যে এগুলো আধ্যাত্মিক অবস্থারই প্রতিফলন, রিফ্লেকশন। আল্লাহ তাআলা বলেন যে আকিমুস সালাত আলা দুলুকিস শামস, নামাজ দুলুকিস শামস পর্যন্ত, দুলুকিস শামস থেকে আরম্ভ করে পড়া আরম্ভ করো। আল্লাহ তাআলা নামাজ কায়েমকে দুলুকিস শামসের সাথে সম্পর্ক যুক্ত করেছেন। দুলুক শব্দের অর্থের ভিতর মতভেদ রয়েছে, কিন্তু দুপুরে সূর্য ঢলার নামে হল দুলুক। তখন থেকে আরম্ভ করে পাঁচটি নামাজ আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। এর পেছনে রহস্য কি? প্রকৃতির নিয়ম অনুসারে আধ্যাত্মিক পদমর্যাদাও দুলুক থেকেই অর্জন আরম্ভ হয়। দুলুকের মাধ্যমে তার সফর শুরু হয়, আর পাঁচটি অবস্থার তখন আসে। আর যখন দুঃখ, চিন্তা, বেদনার লক্ষণাবলী প্রকাশ পায়, আর যখন মানুষের উপর কোনো বিপদ আসে, তখন কত বিনয়, আকুতি, মিনতির সাথে মানুষ ঝুঁকে। ভূমিকম্প আসলে মানুষের হৃদয় কত কোমল হয়ে যায়, বিগলিত হয়, নরম হয়, ঝুঁকে। একইভাবে যদি তোমরা চিন্তা করো, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মকদ্দমা হয়, মামলা হয়, যখন সমন বা ওয়ারেন্ট আসে, সে বুঝবে যে ফৌজদারি বা দিওয়ানি, ক্রিমিনাল বা সিভিল অভিযোগ মকদ্দমা হয়েছে তার বিরুদ্ধে। ওয়ারেন্ট পড়ার পর তার অবস্থা যেন মধ্য দিবসের পর সূর্য ঢলে যাওয়া আরম্ভ হয়েছে। সে ভাবে যে আল্লাহ জানে উকিল পেলে কেমন পাবো। এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব, চিন্তা ভাবনার ফলে যেই ঢলা আরম্ভ হয়, পতন আরম্ভ হয়, এটি প্রথম অবস্থা যা নামাজে জোহরের রিফ্লেকশন, নামাজে জোহরের প্রতিফলিত রূপ এটি। দ্বিতীয় অবস্থা তখন আসে যখন সে আদালত কক্ষে দণ্ডায়মান থাকে, বিরোধী পক্ষ এবং আদালতের পক্ষ থেকে জেরা হয়, প্রশ্ন মানে জর্জরিত করা হয় তাকে। সেটি একটি অদ্ভুত অবস্থা, শোচনীয় অবস্থা হয়। এটি সেই অবস্থা এবং সেই সময় যা নামাজে আসরের প্রতিফলিত রূপ। আসর আসলে মোচড়ানো বা ঘুটার কে বলা হয়। অবস্থা যখন আরো শোচনীয় হয়, যখন অভিযুক্ত করা হয় এক ব্যক্তিকে, তখন নৈরাশ্য আরো বাড়তে থাকে। চার্জশিট যখন জারি হয়ে যায় সে আরো নিরাশ হয়ে যায়। এই অবস্থা মাগরিবের নামাজের প্রতিচ্ছবি। এরপর যখন রায় দেয়া হয় কনস্টেবল বা কোর্ট ইন্সপেক্টরের রায়তে যখন সুপোর্ট করা হয়, সেটি আধ্যাত্মিকভাবে নামাজে এশার প্রতিচ্ছবি। এক পর্যায়ে সুবে সাদেক আবির্ভূত হয়, এরপর ইন্নামা আল উসরে ইউসরানের অবস্থা আসে, অর্থাৎ আধ্যাত্মিক নামাজ ফজরের সময় আসে। ফজরের নামাজ তার প্রতিচ্ছবি হয়ে থাকে, যেমন এই অবস্থার প্রতিচ্ছবি। আমি যে উদ্ধৃতি পড়েছি, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের, এতে মানুষের ইহজাগতিক অবস্থাকে সামনে রেখে দৃষ্টান্ত দিয়ে তিনি দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টা বুঝিয়েছেন। দুলুক শব্দের অর্থ অনেক অভিধানে তিনটি অর্থ উল্লেখিত আছে, কোন কোন অভিধান এই তিনটিকেই গ্রহণ করেছে। একটি অর্থ হল সূর্য, সূর্য ঢলা, সূর্য ঢলা। দ্বিতীয় অর্থ হল সূর্য যখন কিছুটা হলুদ হলুদ হয়ে যায় সেই সময়কেও দোলক বলা হয়। আর এর তৃতীয় অর্থ হল সূর্য অস্ত যাওয়া, দোলক শব্দের। হযরত মাসিহ ইসলাম এটিকে সামনে রেখে বলেন যে দোলক বা ঢলা, সূর্যের ছায়া যখন দীর্ঘ হতে থাকে সেই সময় থেকে আরম্ভ করে নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। এর পিছনে প্রজ্ঞা কি, হিকমত কি, উদ্দেশ্য কি? মুসলিম ইসলাম প্রথম কথা যা বর্ণনা করেছেন যে জাগতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখো তাহলে এইভাবে দেখা সম্ভব যে এক মানুষের উপর, এক ব্যক্তির উপর যখন বিপদ আসে সে কতটা চিন্তিত হয়, কতটা বিনীত হয়। কারো বিরুদ্ধে যদি কোনো মামলা হয় অনেক চিন্তিত হয় সে, উকিল খুঁজতে থাকে, জানে না উকিল পাবে কি পাবে না, উকিল পেলে উকিল কেমন হবে, মামলা সঠিকভাবে লড়তে পারবে কিনা, এরপর রায় কি হবে। তেমন ব্যক্তির অবস্থা অদ্ভুত হয়ে থাকে, অদ্ভুত নৈরাশ্যকর পরিস্থিতির সে সম্মুখীন হয়। আর সে ব্যাকুল হয়ে, উৎকণ্ঠিত হয়ে এই অবস্থা থেকে বাঁচার চেষ্টা করে, চতুর্দিকে হাত পা মারে, যেই চিন্তা ভাবনা মাথায় আসে এই সমস্যা সমাধানের চেষ্টা করে। সূর্য ঢলা এটি বস্তু জগতের একটা চিত্র, এর সাথে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে জোহরকে দেখা উচিত। নিজের আধ্যাত্মিক অবস্থার উপর দৃষ্টি রেখে মানুষকে আল্লাহর দরবারে ঝুঁকা উচিত, জোহরের নামাজে তার কাছে সাহায্য চাওয়া উচিত। এরপর বিভিন্ন মামলা মোকদ্দমায় দেখা যায় যে ওয়ারেন্ট আসার পর তাকে আদালত কক্ষে দাঁড়াতে হয়, বিচারকের সম্মুখীন হতে হয়, বিচারক তার মামলা শুনেন, তাকে প্রশ্ন করা হয়, জেরা করা হয়, নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে মানুষ নিজেকে সেখানে, বা ক্ষমা চায়। তো এটি আসরের নামাজের চিত্র, আল্লাহ তাআলাকে স্মরণ করা উচিত। আল্লাহ তাআলা যেন ভুল ভ্রান্তি উদাসীনতা ত্রুটি বিচ্যুতি রক্ষা করার জন্য সন্ধ্যা পর্যন্ত যে ভুল হয় তা থেকে তার জন্য ক্ষমা চাওয়া উচিত এবং আধ্যাত্মিক অবস্থাকে ধরে রাখার চেষ্টা করা উচিত। আদালতে এরপর চতুর্থ অবস্থা, আদালতে যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়, চার্জশিট যখন জারি হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে এখন শাস্তি পাবো। তখন মানুষের ব্যাকুলতা উৎকণ্ঠা আরো বেড়ে যায়। মাগরিবের নামাজ এরই একটা প্রতিফলন, এরই প্রতিচ্ছবি। মোমেন যখন দেখে যে তার দিন এটা অন্ধকার, দিনে কিছু আলো বলতে কিছু নেই, নিজের কর্ম দিকে যখন তাকায় মনে হয় যে অন্তঃসার শূন্য, তখন সে আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। এটি মাগরিবের নামাজ। এরপর বলা হয়ে থাকে সে যখন অভিযুক্ত হয় তখন দোষ প্রমাণিত হয়ে যায়, আদালত তাকে বলে তুমি অপরাধী, তখন পুলিশের হাতে সোপর্দ করে, শাস্তি আরম্ভ হয়ে যায়। তার প্রতিচ্ছবি হল ইশার নামাজ, রাত অন্ধকার, কিছুই চোখে পড়ে না অন্ধকার ছাড়া, কালো প্রকোষ্ঠে, অন্ধকার প্রকোষ্ঠে মানুষকে ঠেলে দেয়া হয়। সারাদিনের কর্ম তখন মোমেনের চোখের সামনে ভাসা উচিত, এমন অবস্থায় সে যখন ইশার নামাজ পড়ে তখন যেভাবে কারা প্রকোষ্ঠে আবদ্ধ অবস্থায় এক ব্যক্তি মুক্তি পেতে চায়, দয়ার অপেক্ষা করে, অন্ধকার রাতে তার ভিতরে এই সচেতনতা সৃষ্টি করা উচিত যে রাত এসে গেছে, বাহ্যিকভাবে অন্ধকার রাত, কোথায়ও এমন রাত আমার আধ্যাত্মিক জীবনের উপর এসে না যায়, কোথায় রাত দীর্ঘ না হয়ে যায়, আমার প্রচ্ছন্ন পাপ এবং অন্ধকার কোথায় আমাকে স্থায়ীভাবে শয়তানের কোলে না ঠেলে দেয়, সে এমন ব্যক্তি ব্যাকুল হয়ে আল্লাহ দরবারে ঝুঁকা উচিত এবং গিরিয়া আকুতি মিনতি করা উচিত যে হে খোদা, এ বাহ্যিক অন্ধকারের মতো কোথায়ও আমার আধ্যাত্মিক জীবনও অন্ধকারের শিকার না হয়ে যায়, আমাকে তোমার নিজের আশ্রয় নাও এবং আমার উপর সবসময় সে সূর্য উদিত রাখো যা আমার আধ্যাত্মিক জীবনকে কখনো ঢলতে দেবে না, অন্ধকার যেন কখনো না আসে। তো ঈশা নামাজে সে এই সমস্ত দোয়া করে অবশেষে যেভাবে এক কারাবন্দি মুক্তি পেয়ে বাহিরে আসে এবং বাহির স্বাধীন জগৎ দেখে আনন্দিত পায়, এক মোমেন ফজরের নামাজে সেভাবে আনন্দিত হয় এবং আনন্দ প্রকাশ করে, দেহে আল্লাহ যেভাবে এই দিন উদিত হয়েছে আমার আধ্যাত্মিক জীবনও যেন এভাবে আলোকিত হয়, আমি যেন কখনো অন্ধকারে হাবুডুবু না খাই। সুতরাং নামাজের পাঁচটি সময় আধ্যাত্মিক অবস্থার চিত্র এক মোমেনের সামনে তুলে ধরে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বলেছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, এর এই অবস্থা এসে গেছে, তো তার কথার অর্থ হল ফজরের নামাজে মোমেনকে উদাসীন হওয়া উচিত নয়, এটি স্বাচ্ছন্দ সৃষ্টির সময়, কষ্ট দূর করার সময়, সুতরাং ওঠো, বিছানাকে আরামের স্থান মনে করবে না, আরাম যদি দেখতে হয় তাহলে আর যদি আধ্যাত্মিক অবস্থার সংশোধন করতে হয়, আল্লাহর স্নেহ আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় ফজর নামাজের হেফাজত করো, আর প্রতিটি দিনের সফর যদি এই চিন্তার সাথে আরম্ভ হয় এবং এই চিন্তার সাথে সমাপ্ত হয় তাহলে সেই অবস্থা হবে যখন যখন প্রত্যেক প্রভাত এই সাক্ষ্য দেবে যে তাকওয়ার সাথে রাত অতিবাহিত করেছ, আর প্রত্যেক সন্ধ্যা এই সাক্ষ্য দেবে যে ভয়ের খোদার ভয়ের ভিতর রাত কাটিয়েছ। তো এই অবস্থায় মোমেনের ভিতর বিপ্লব আনয়নের কারণ হয়, সুতরাং এই কথাকে আমাদের কখনো ভোলা উচিত নয়। নামাজ আধ্যাত্মিক অবস্থার সংশোধনের জন্য একটা মৌলিক বিষয়, এছাড়া মানুষের সৃষ্টির উদ্দেশ্য কখনো বাস্তবায়িত হয় না, পড়া হয় না। সুতরাং প্রত্যেক আহমদিকে নিজ নামাজকে যথাসময় পড়ার চেষ্টা করা উচিত, আর এর জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত তাকে, কেন নামাজ সময়মতো পড়া এক মোমেনের জন্য আল্লাহ তাআলা ফরজ আখ্যা দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নামাজ সময়মতো পড়া মোমেনের জন্য ফরজ আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন পালন করতে পারি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজকে পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য মসীহ মওউদ ইসলাম এসেছেন, সেই কাজকে বাস্তবায়নের জন্য যেন মসীহ মওউদের সাহায্যকারী হতে পারি। আমরা ততক্ষণ পর্যন্ত তার সাহায্যকারী হব না, হতে পারব না যতক্ষণ আমরা আত্মশুদ্ধি না করব, আর আত্মশুদ্ধি সম্ভব নয় যতক্ষণ আমরা আমাদের নামাজের হেফাজতকারী না হব, যতক্ষণ নামাজ সময় মতো না আদায় করব। আল্লাহ তাআলা তৌফিক দেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একান্ত বেদনার সাথে এক জায়গায় নসিহত করতে গিয়ে বলেন যে নামাজ আল্লাহ তাআলার অধিকার, এটিকে খুব সুন্দরভাবে আদায় করো, আল্লাহর শত্রুর সাথে চাটুকারিতামূলক ব্যবহার করবে না, বিশ্বস্ততা এবং নিষ্ঠাকে সম্মান করে যদি পুরো ঘর নষ্ট হয় হতে দাও, কিন্তু নামাজকে পরিত্যাগ করবে না। কাফের এবং মুনাফিক সে যে নামাজকে ক্ষতির কারণ মনে করে, লক্ষণে বেশি মনে করে, আর বলে যে নামাজ আরম্ভ করার পর আমাদের অমুক অমুক ক্ষতি হয়েছে, নামাজ মোটেই খোদা তালার ক্রোধকে ডাকে না, যে নামাজকে অলক্ষণে বিষয় মনে করে তার ভিতর বিষ রয়েছে, যেভাবে অসুস্থ মানুষ মিষ্টিকে তিতা বা তিক্ত মনে করে, তা এইভাবে তারা নামাজের স্বাদ পায় না। এটাই ধর্মকে সুন্দর করে, মানুষের চরিত্র সংশোধন করে, ইহ জগৎকে সুশৃঙ্খল করে। আমাদের স্বাদ পৃথিবীর সমস্ত স্বাদের তুলনায় বেশি। মানুষ জড় সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সহস্র সহস্র টাকা খরচ করে, কিন্তু এর চূড়ান্ত ফলাফল হয় রোগ ব্যাধি। কিন্তু এটি তো মাগনা জান্নাত, মাগনা বেহেশত। কোরআনে দুটো জান্নাতের কথা আছে, একটি হয় জাগতিক জান্নাত, আর তা হল নামাজের স্বাদ, নামাজের আনন্দ। নামাজ অনর্থক কোন ট্যাক্স নয় মানুষের উপর, এটি কোন কর নয়, বরং বান্দার প্রভুর সাথে আসলে একটা স্থায়ী সম্পর্ক এবং আকর্ষণ রয়েছে। সেই আকর্ষণকে ধরে রাখার জন্য, সেই সম্পর্ককে আল্লাহ তাআলা নামাজ আবশ্যক করেছেন। বান্দা এবং খোদার স্থায়ী সম্পর্ককে স্থায়ী ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য নামাজ আবশ্যক করেছেন, তাকে আনন্দ রেখেছেন আল্লাহ তাআলা, যার মাধ্যমে সেই সম্পর্ক প্রতিষ্ঠিত থাকে। যেভাবে ছেলে এবং মেয়ের যখন বিয়ে হয়, তাদের সাক্ষাতে যদি তারা স্বাদ না পায়, আনন্দ না পায়, তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। কিভাবে নামাজে যদি মানুষ আনন্দ না পায়, স্বাদ না পায়, তাহলে সেই সম্পর্ক থাকে না। দরজা বন্ধ করে দোয়া করা হচ্ছে যে সেই সম্পর্ক যেন প্রতিষ্ঠিত থাকে, মানুষ যেন আনন্দ পায়। যে সম্পর্ক বান্দা দাসের সাথে রয়েছে সেটি বড় গভীর এবং জ্যোতিতে পরিপূর্ণ, যা বিস্তারিত বর্ণনা করা সম্ভব নয়। এই আনন্দ যদি মানুষ না পায়, তাহলে মানুষ মানুষ নয়, পশু। অর্থাৎ বান্দা এবং প্রভুর সম্পর্ক যদি না থাকে, তাহলে মানুষ এবং পশুর ভিতর কোনো পার্থক্য নেই। দ্বিতীয় কথা, এই দুঃখজনক সংবাদ প্রত্যেক আহমদি জানে, সবাই জানে, যা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে রেখেছে। অধিকাংশ মানুষ শুনেছেন, ডেনমার্কের পত্রিকা একটি চরম নিষ্পেষণমূলক আচরণ করেছে পুনরায়। নিজেদের হৃদয়ের নোংরামি, অভ্যন্তরীণ হিংসা, কিনা বিদ্বেষকে পুনরায় তারা প্রকাশ করেছে। বাহানা হল, তারা বলে আমরা প্রতিশোধ নিচ্ছি, এজন্য পুলিশ সেই তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে, যারা যে কার্টুন এঁকেছিল তাকে হত্যা করতে চেয়েছিল। সেই কার্টুনিস্ট যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অপছন্দনীয় ছবি অঙ্কন করেছে, পুলিশ যখন অ্যারেস্ট করেছে এদেরকে, যদি এই অপবাদ সঠিক হয় তাহলে আইনই তো শাস্তি দিচ্ছে। তো আইন যেখানে বিশ্বের নিজের হাতে নিচ্ছে, সেখানে এদের কি কি অধিকার আছে? মুসলমান বিশ্বের হৃদয়ে আঘাত হানার, এরা বলে যে আমরা ন্যায়ের ধারক এবং বাহক, এটি কি ইনসাফ, এটি কি সুবিচার? অপরাধ কেউ করছে আর শাস্তি অন্যদেরকে দেওয়া হচ্ছে, শাস্তি অন্য কাউকে দেওয়া হচ্ছে। যদি এটি এদের ইনসাফ বা সুবিচার হয়ে থাকে, তাহলে এক মহা মনসেফ আহকামুল হাকিমিন সুবিচারক খোদাও আকাশে আছেন, যিনি এই সারা বিশ্ব জগতের মালিক এবং অধিপতি, তিনিও সুবিচার করবেন, ইনসাফ করবেন, যিনি যিনি প্রবল, যিনি সর্বশক্তিমান, যিনি প্রতিশোধ গ্রহণকারী। যারা বারবার একটি অন্যায় করে এবং বিরত না হয়, তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে থাকেন। এটি একটি নীতিগত কথা আল্লাহ তাআলা বলেছেন। তো এদের জন্য যারা এ ধরনের নোংরা কাজ করছেন, তাদের জন্য সে আল্লাহ যথেষ্ট। তিনি কিভাবে ধৃত করবেন সে আল্লাহ ভালো জানেন। আমাদের কাজ হলো তাদেরকে বোঝানো যা আমরা করেছি, আর খুব ভালোভাবে বুঝিয়েছি। আমরা প্রবন্ধ লিখেছি, পত্রপত্রিকায় লিখেছি, চিঠিও লিখিয়েছি, এদের সাথে সাক্ষাৎ হয়েছে, মোলাকাতও করা হয়েছে। এরপরও যদি এরা বিরত না হয়, তাহলে আমরা বিষয়ে খোদা তালার হাতে সুপুর্দ করব। আমাদের কাজ হল আল্লাহ তালার সামনে ঝুঁকা, আর পূর্বের তুলনায় জোরালোভাবে সেই রসুলের পবিত্র আদর্শকে প্রতিষ্ঠা এবং নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা, যা আমাদের জন্য সেই রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে গেছেন। আমাদের এক প্রভু আছেন, আমাদের এক বন্ধু আছেন, আমাদের সেই প্রভু যাকে মোহাম্মদ রসুলুল্লাহ আমাদের সাথে পরিচিত করিয়েছেন, সেই প্রভু, সেই মওলা যার পবিত্র দৃষ্টিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে প্রিয়, সেই মওলা সর্বশক্তিমান, তিনি সেই কুদরত ইনশাআল্লাহ শক্তি প্রদর্শন করবেন। আমাদের কাজ হলো নিজেদের হৃদয়ের জখম এবং ক্ষতবিক্ষত হৃদয়কে তার সামনে পেশ করা, তার সামনে আকুতি মিনতি করা, তার সামনে ঝুঁকা, অধিক মাত্রায় রসুলুল্লাহর উপর দরুদ প্রেরণ করা। আর এটি পূর্বের তুলনায় অধিক হারে অধিক মাত্রায় করা, আহমদের এমন পরিস্থিতি যখন সৃষ্টি হয় আহমদের এমন কাজের দিকে দৃষ্টি বেশি দেওয়া উচিত। পূর্বের তুলনায় বেশি নিজের নফসকে পবিত্র করার চেষ্টা করুন, পূর্বের তুলনায় বেশি দরুদ প্রেরণ করুন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর এই বিষয়গুলো এদেরকে ব্যর্থ করবে এবং আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ। নিজের আবেগ, হৃদয়ের ব্যথা বেদনাকে প্রকাশ করার জন্য হযরত মুসলিম একটা উদ্ধৃতি পেশ করছে, মুসলমান সেই জাতি যারা নিজেদের রসুলে করিমের সম্মানের জন্য প্রাণ উৎসর্গ করে তারা এই অসম্মান থেকে মৃত্যুবরণ করার সময় মনে করে। অর্থাৎ এমন ব্যক্তির সাথে সুসম্পর্ক স্থাপন করা, তাদের বন্ধু হওয়াতে মৃত্যুকে তারা প্রাধান্য দেয়। এদের দেবরাত্রির কাজ হলো তারা তাদের প্রিয় রসুলকে গালি দেয়, নিজেদের সাময়িকী পুস্তিকায় এবং পত্রপত্রিকায় একান্ত অসম্মানজনক ভাবে তাকে স্মরণ করে, নোংরা গালি দেয়। আপনারা স্মরণ রাখবেন যে এমন মানুষ স্বজাতিরও শুভাকাঙ্ক্ষী নয়, কেননা তারা তাদের পথে কাটা বিছায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি সত্য সত্যই বলছি যে আমরা জঙ্গলের সাপ এবং মরুভূমির হিংস্র প্রাণীর সাথে মশা করতে পারি, কিন্তু মানুষের সাথে মশা করতে পারে না। যারা আল্লাহ তালা পবিত্র নবীদের উপর নোংরা আক্রমণ করে মনে করে, এরা মনে করে যে গালি এবং নোংরা ফাঁসার ভিতরে বিজয় নিহিত, কিন্তু সকল বিজয় আকাশ থেকে আসে। তিনি আরো বলেন, এত অপালাপ, অসম্মান এবং অপবাদ পূর্ণ বই পুস্তক মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে ছাপা হয়েছে এবং প্রচার করা হয়েছে যে যা শুনে শরীর দেহ প্রকম্পিত হয়, হৃদয় কেঁদে কেঁদে সাক্ষ্য দেয় যে যদি এরা আমাদের বাচ্চাদের আমার চোখের সামনে হত্যা করে, আর আমাদের প্রিয় আত্মীয় স্বজন যারা পৃথিবীর সকল আত্মীয় স্বজন তাদেরকে যদি টুকরা টুকরা করে ফেলে, আর আমাদেরকে একান্ত লাঞ্ছনার সাথে হত্যা করে, আর আমাদের সমস্ত ধন সম্পদকে জবরদখল করে, তাহলে আল্লাহর কসম, পুনরায় আল্লাহর কসম, আমাদের এত দুঃখ হতো না, আর এতটা আমাদের ক্ষতবিক্ষত হতো না যতটা এই গালি এবং অসম্মান যা আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার ফলে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে। হে আল্লাহ, যারা শক্তির অহমিকায় আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করছে, তুমি এর চিকিৎসা করো, কেননা তুমি সবচেয়ে সকল শক্তিশালীর তুলনায় বেশি শক্তিশালী এবং প্রবল।
আলহামদুলিল্লাহ নামাদু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ولذكر الله